খোদার অনন্য নিয়ামত হলেন অলিগান, এ বিশ্ব হল দেহ প্রাণ হলেন অলিগান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নিক। ভালো ভালো কিছু নিয়ত করতেই পারি। হাদিসে মুবারাকায় রয়েছে, আফদালুল আমালি আন-নিয়্যাতু সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ সাওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। দুরুদে পাকের ফজিলত অসংখ্য অগণিত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন, বাস কিয়ামত পর্যন্ত যে কেউ আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে তবে সে আমাকে তার পিতার নামসহ উপস্থাপন করে আর বলে যে অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ, দরুদে পাক পাঠ করার বারাকাতে যদি আমার নবীর দরবারে উম্মতের নাম পেশ হয়ে যায় আর আমার নবী যদি কবুলি করে নেয়, ওই বান্দার আর কী টেনশন রয়েছে? হ্যাঁ, দুনিয়া আখেরাত আর তার কী চিন্তা রয়েছে? আসুন না নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা অধিক পরিমাণে আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছে। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের নিয়ামতের কোনো হিসেব নেই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তো আল্লাহ পাকেরই দয়া, আল্লাহ পাকেরই নিয়ামত। আখেরা তো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত যা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে সন্তানের নিয়ামত যাকে দেয় সেই জানে এটা কেমন নিয়ামত। আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায় যারা ছেলে সন্তানের আশা করে, আল্লাহ পাকের এটা কুদরতের একটা নিদর্শন, কুদরতের একটা বিষয়, তাদের ছেলে সন্তান হয় না শুধু মেয়ে হয়। আচ্ছা, অনেকে মেয়ে সন্তানের তালাবগার, মেয়ে সন্তানের আশা থাকে, তাদের আবার মেয়ে হয় না শুধু ছেলে হয়। অনেকের আবার সন্তানই থাকে না, ছেলে মেয়ে কোনোটি থাকে না। এটা একটা আলাদাই একটা বিষয়, এটা আলাদা আল্লাহ পাকের অনেক বড় একটা দয়া বান্দার প্রতি, অনেক বড় একটা নিয়ামত। সন্তানের নিয়ামত তো আমরা পেয়ে গেলাম, কিন্তু এখানে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। জি হ্যাঁ, এখানে পিতামাতা হিসেবে আমাদের কিছু কর্তব্য রয়েছে। সেটা কি আজকে শুনবো ইনশাআল্লাহ। সন্তানকে কিভাবে উপদেশ দিতে হয় এবং এমন একজন ব্যক্তির যিনি নিজের সন্তানকে ছেলেকে উপদেশ দিয়েছিলেন আর সেই উপদেশ ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, কেয়ামত অবধি যারা আসবে সবার জন্য শিক্ষা, আল্লাহ আকবার, সেই ব্যক্তিকে, তার সন্তানই কেমন ছিল, আল্লাহ আকবার, তিনি একজন আওলাদে রাসূল ছিলেন, আমার নবীর আওলাদ ছিলেন, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ছিলেন, আল্লাহ আকবার, যিনি আল্লাহর নেক বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, ওনার বাবাও আল্লাহর ওলি ছিলেন, ওনার সন্তান উনিও আল্লাহর ওলি ছিলেন, ওনারা কে ছিলেন? আসুন এই সম্পর্কে একটি ঘটনা আমরা শুনি। বর্ণিত রয়েছে, একজন 4 বছর বয়সী সৈয়দ জাদা বাজারের মধ্যেই অঝোর নয়নে কাঁদছিলেন। কোনো ভদ্রলোক আওলাদে রাসূলের সেবার প্রেরণায় আগ্রহী হয়ে বললেন, শাহজাদা কি হয়েছে? যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে আদেশ করুন, আমি এখনই হাজির করছি। একথা শুনে শিশুর কান্নার আওয়াজ আরও বেড়ে গেল এবং বলল, চাচা জান, আল্লাহ পাকের গজব ও জাহান্নামের ভয়ে মন ভেঙে যাচ্ছে। সেই ভদ্রলোক স্নেহ ভরে আরজ করল, শাহজাদা আপনি তো খুবই ছোট, এই বয়সে এত ভয় কেন? শান্ত হন, শিশুদের আজাব দেওয়া হবে না। একথা শুনে শিশুর ভয় আরও বেড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, চাচা জান, আল্লাহ আকবার। আমি দেখেছি যে বড় বড় কাঠে আগুন লাগানোর জন্য এর আশেপাশের ছোট ছোট খড়খুটোর ইন্ধন দেওয়া হয়। খড়খুটো দ্রুত আগুন জ্বালিয়ে দেয় আর এই সুবাদে বড় বড় কাঠসমূহ জ্বলে ওঠে। হায় হায় হায়, আমি ভয় করছি যে আবু জাহেল ও আবু লাহাবের মতো বড় বড় কাফিরকে জাহান্নামে জ্বালানোর জন্য ইন্ধন হিসেবে না আমাকে নিক্ষেপ করা হয়। প্রিয়স্তায় ভাইরা, আপনারা শুনলেন তো ছোট্ট 4 বছর বয়সের একটি শিশুর কেমন চিন্তাধারা ছিল, আর উনি কে ছিলেন? আল্লাহ আকবার, উনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমাদের ব্যথিত হৃদয়ের ভরসা, পবিত্র আহলে বায়াতের নয়নের মণি হজরতে ইমামে জাফর সাদিক রহমতুল্লাহ আলাই। জি হ্যাঁ, যিনি 4 বছর বয়সে আখেরাতের ফিকির ছিল, তিনি এমন আল্লাহর নেক বান্দা ছিলেন। আজকের বিষয়ে আমরা শুনব যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই ওনার ছেলেকে কি উপদেশ দিয়েছিলেন যা আমাদের জন্য শিক্ষা, আর আমরা মিলাবো যে আমরা আমাদের সন্তানকে কোন উপদেশ দিই। হ্যাঁ, আমরা আমাদের সন্তানকে যে উপদেশ দিই, যে বাণীগুলো শোনাই, যেভাবে জীবন যাপনের ধারণা তাদেরকে বলি, যে পথ আমরা দেখাই, আমাদের পথ আল্লাহর বলি, আল্লাহর নেক বান্দা, আল্লাহ ওয়ালাদের পথ আর আমাদের পথের মধ্যে কেমন পার্থক্য ছিল, তারা কিভাবে সন্তানকে মানুষ করতেন আমরা কিভাবে করি, তারা কোন উপদেশ দিতেন আমরা কোনটা দিই। আয় হায় হায়, এ সম্পর্কে বর্ণিত রয়েছে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই একজন সাগরের, তিনি বলেন যে একবার আমি হজরতের খিদমতে উপস্থিত হলাম, হজরত মুসা রহমতুল্লাহ আলাই তার বসে ছিলেন, অর্থাৎ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই শাহজাদা ছেলে মুসা কাজেম রহমতুল্লাহ আলাই তার পাশে বসা ছিলেন। তিনি উপদেশ দিচ্ছিলেন, কিছু কথা যা আমি মনে রাখতে পেরেছি তা হলো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বলেন যে হে আমার সন্তান, আমার উপদেশ গ্রহণ করে নাও এবং আমার কথাগুলো মনে রাখবে, যদি তা মনে রাখো তবে জীবনও ভালোভাবে অতিবাহিত করবে আর মৃত্যু ঈর্ষান্বিত হবে। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই এর প্রথম উপদেশ এটাই দেন যে হে আমার সন্তান, সম্পদশালী হলো সেই যে অপরের সম্পদের প্রতি দৃষ্টি রেখে আল্লাহর বন্টনের প্রতি সন্তুষ্ট থাকে আর অভাবগ্রস্ত অবস্থায় মারা যায়। আল্লাহর বন্টনে অসন্তুষ্ট থাকা ব্যক্তি যেন আল্লাহ পাকের এই ফয়সালার প্রতি অপবাদ লাগালো, নিজের ভুলকে ছোট মনে করা ব্যক্তি অপরের ভুলকে বড় ও অপরের ভুলকে ছোট মনে করা ব্যক্তি নিজের ভুলকে বড় মনে করে। প্রিয়স্থায় ভেড়া, এই উপদেশ থেকে আমরা এটা শিক্ষা পেলাম যে নিজের মধ্যে অল্পে তুষ্টতা সৃষ্টিকরণ এবং সদা সর্বদা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করা উচিত। ইমাম জাফর সাদিকের ছেলের প্রতি প্রথম উপদেশের মাধ্যমে এটা জানতে পারলাম যেন সদা সর্বদা আমরা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞ থাকি, আমাদের উল্টো হয়ে যায়। আমরা শুধু মানুষের নিয়ামতগুলো তাকাই যে আল্লাহ তাকে এমন দিয়েছে, ওকে এমন দিয়েছে, আমাকে দেয় নাই। হ্যাঁ, তার 5 সন্তান রয়েছে, তার এত টাকা সম্পদের প্রয়োজন নেই, আমার 7-8 জন সন্তান রয়েছে, আমার এত বড় ফ্যামিলি রয়েছে, এত কিছু আমার রয়েছে, আল্লাহ আমাকে এগুলো দেয় নাই, এই চিন্তা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। অল্পে তুষ্টির যে নিয়ামত, যেটা আমাদের না থাকার কারণে আমাদের নসল যারা আসছে, আমাদের যারা সন্তান হচ্ছে তাদের মধ্যেও এটা নেই। কারণ সন্তান তো আমাকে ফলো করছে যে আমি কি করছি, সন্তান তার বাবাকে ফলো করছে, সন্তান তার মাকে ফলো করছে। বাবা মা যখন দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এই রং তামাশা, দুনিয়াকে স্টাবলিশ করার জন্য, ফিউচারকে ব্রাইট করার জন্য ভাব অন্যের নিয়ামত দেখে নিজের মধ্যে সেই নিয়ামত পাওয়ার আকাঙ্ক্ষা যখন পিতামাতাকে ধ্বংস করে দিচ্ছে, সন্তান সেটা শিক্ষা অর্জন করছে। ইমাম জাফর সাদিকের প্রথম উপদেশ এটা ছিল যেন অল্পে তুষ্ট থাকে বান্দা, আমাদের অবস্থা বিপরীত হয়ে যায়, নিয়ামত পেলে আমরা শুক্রিয়া আদায় করি না, আরও নিয়ামত পাওয়ার আশা করি, আরে আল্লাহর বান্দা আমাকে আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এই শুক্রিয়া আদায় করার জন্য আমি কি 2 রাকাত নামাজ বেশি পড়ছি, আমি কি নফল রোজা রাখা শুরু করছি, আমি কি তাহাজ্জুদ নামাজ পড়ছি, আমি কি তসবিহ বেশি পড়লাম, আমি কি জিকির বেশি করলাম, আমাদের অবস্থায় বিপরীত হয়ে যায়। তো আমরা নিজের মধ্যে এই গুণ নিয়ে আসি এবং নিজের সন্তানকে এ শিক্ষা দেই, অল্পে তুষ্ট শিক্ষা, সদা সর্বদা আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া মাওলার দরবারে, আল্লাহ যা আমাকে দিয়েছে, যা তোমাকে দিয়েছে আর কাউকে দেয় নাই, তাহলে ইনশাআল্লাহ তারা আমরা এবং আমাদের সন্তান সকলের দুনিয়া আখেরাত সুন্দর হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাল্লাহ, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই তার দ্বিতীয় উপদেশ তার সন্তানকে দেন যে হে আমার সন্তান, অপরের দোষ প্রকাশকারীর নিজের দোষ প্রকাশ হয়ে যায়। কারো জন্য গর্ত খননকারী নিজেই সে গর্তে পতিত হয়। বোকাদের সাহচর্যে সঙ্গে বসা ব্যক্তি নিকৃষ্ট ও অপদস্থ হয়, আর ওলামাদের সঙ্গে অবলম্বনকারী সম্মানিত হয়। মন্দ জায়গায় গমনকারীর প্রতি অপবাদ দেওয়া হয়ে থাকে। প্রিস্তাইন ভাইরা, এই উপদেশ থেকে আমরা এই মাদানী ফুল পেতে পারি, এই শিক্ষা নিতে পারি যে আমরা অপরের দোষ গোপন করার অভ্যাস আনতে হবে এবং আমাদের সন্তানকে সে শিক্ষা দিতে হবে। আমাদের হয় কি, কারো একটা দোষ পেলেই হয়েছে, একজন আরেকজনকে বলি, এই তুমি কি শুনছ, কি ভাই এখন ওই যাকে বলছি না যে শুনছ এখন, তাও সেও অনেক মনোযোগ সহকারে শোনে, অনেক মজা নেয়, কি হয়েছে ভাই, বলে যে হ্যাঁ ওই ব্যক্তি এটা করছে, ওই ব্যক্তি ভালো করে ডিউটি করে নাই। একই অফিসে যখন হয়, একজন আরেকজনকে বলে, এই তুমি কি জানো, হ্যাঁ ওই ব্যক্তি বস অনেক তাকে ভালোবাসে কিন্তু সে ডিউটি করে না, সে ফাঁকি দেয়, ঘুমায় থাকে, সে কাজ করে না, সে মোবাইল ইউজ করে, সে ফেসবুক চালায়, এটা করে ওটা করে, ওই একজনের দোষ দুজন মিলে করে, এই পুরো অফিসের মধ্যে এটা ছড়ায় যায়। এই রোগটা আমাদের মধ্যে একদম এটা বেদি হয়ে গেছে আমাদের সমাজে। অপরের দোষ শুধু বর্ণনা করা, গীবত করা, এটা এটা গীবত না, অপরের দোষটাই মানুষের কাছে বলা, সে কষ্টই পাবে, এটাকে আমরা বলে দিলাম এটাই গীবত হয়ে গেছে। তো আমরা নিজেও বাঁচতে হবে, সন্তানকেও বাঁচাতে হবে, কারণ গীবত মানুষের নেকিকে ইবাদতকে বরবাদ করে দেয়। গীবত করার কারণে জবানের তাসির চলে যায়, গীবতের কারণে অন্তর মরে যায়, কাল কিয়ামতের ময়দানে গীবতকারী ব্যক্তিকে আল্লাহ আল্লাহ আল্লাহ, আকৃতি চেঞ্জ হয়ে যাবে, এদের জাহান্নামে যাবে এরা। তো আমরা গীবত থেকে বাঁচি, আমার সন্তানকে বাঁচাই। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির তৃতীয় উপদেশ এটা ছিল যে তিনি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আমার সন্তান, মানুষের উপর অপবাদ দেওয়া থেকে বিরত থাকো, অন্যথায় মানুষ তোমার প্রতি অপবাদ দিবে, আর অহেতুক কথা বলা থেকে বিরত থাকো, অন্যথায় এর কারণে সম্মান কমে যাবে। দুটা বিষয়, প্রথমত হচ্ছে অপবাদ না দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে কম কথা বলা। অপবাদ দেওয়ার যে বিষয়টা, এটা একটা উদাহরণ, আমাদের সমাজে অপবাদ কেন দেয় মানুষ, বা আমরা যদি কাউকে অপবাদ দিই এটা কেন হয়, এটার মূল একটা কারণ হচ্ছে বদগুমানি, খারাপ ধারণা করা। অপবাদ মানে কি, যে দোষটা তার মধ্যে না সেটা আমি বলে দিলাম। আচ্ছা এটা কখন বলে, যখন আমি বদগুমানি করি তার ব্যাপারে, খারাপ ধারণা করি। উদাহরণস্বরূপ, কেউ মসজিদে আসলো না নামাজ পড়ার জন্য, শরীর কোনো অপরাগতা থাকতে পারে, কেউ অসুস্থ থাকতে পারে, সে নিজে অসুস্থ। এখন আমি আরেকজনকে বললাম, এই তুমি কি জানো নামাজ পড়ো না, এই মসজিদে আসে না, অপবাদ দিয়ে ফেললাম। এক তো খারাপ ধারণা করার কারণে গুণা হলো, দ্বিতীয়ত হচ্ছে অপবাদ দেওয়ার কারণে গুণা। কেউ মোবাইল আল্লাহ না করুক, কে মসজিদে বসে উদাহরণস্বরূপ কোরআনে পাক তিলাওয়াত করে দেয় মসজিদে মোবাইলের মাধ্যমে, এখন তার মোবাইলে কোরআনে পাকের অ্যাপস আছে। এখন কেউ যদি আমার সামনে বসে মোবাইলের মধ্যে কোরআনে পাকে তিলাওয়াত করছে, আমি পিছনে বসে যদি এই ধারণা করি বা আরেকজনকে বলি, দেখছো সে মসজিদে বসে মোবাইল টিপে, ফেসবুক চালায়, এটা করে ওটা করে, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আসে তারপর মোবাইল ছাড়ে না, আরে ভাই সে তো মোবাইলে ভালো কাজ করতেছে, কোরআনে পাকে তিলাওয়াত করতেছে, হ্যাঁ, কিন্তু এই আমরা এই ধারণার মধ্যে পড়ে যাই। কারো কেউ একটা কাজ, কোনো কারণে সে এই কাজটাকে ঠিকভাবে করতে পারে নাই, এখন আমি তার পিছনে কারণটা না দেখে এখন অপবাদ দিয়ে দেয়, তুমি কাজই পারো না, তুমি কাজই করতে পারো না, কাজে মনোযোগ নেই, তোমার দ্বারা হবে না, কেন আসছো, তুমি তোমার ডিউটি পালন করছো না, এই চিন্তায় শুধু আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। শুধু অপবাদ দেওয়ার যে মাইন্ড, এটাকে দূর করতে হবে ভাই। অপবাদ দেওয়ার আগে, কথা বলার আগে, আমি রেসন বলছেন পেহলে তোলো ফির বলো, আগে তো আমি চিন্তা করি এটা কী বলছি, আমি চিন্তা করি আমি কী তাকে উপদেশ কী কথা বলছি, কোন ঘটনা আমার মাধ্যমে হয়ে যাচ্ছে। দুইটা বিষয়, একটা অপবাদ না দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে কম কথা বলা। এই কম চিন্তার কম কথার গুণ আমাদের আনতে হবে। এখন আমরা চিন্তাও করি বেশি, কথাও বলি বেশি, চিন্তাও করি বেশি, গীবতও করি বেশি, টেনশনও আমাদের অনেক বেশি, অপবাদ আমরা বেশি দিই। কেউ একটা আমার সামনে দিয়ে কেউ একটা কাজ করলো, এখন টেনশনে পড়ে যায়, কাজটা কেন হইলো, কেন করলো, কেউ আমার সামনে ব্লুটুথ লাগে এখন কোনো একটা কাজ করছে, এখন যদি আমি এই ধারণা করি, সে কী করতেছে, এত রাতে মোবাইল টিপতেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, আমার সামনে সে মোবাইলে কথা বলে না, একটু গোপনে গিয়ে কথা বলে, হ্যাঁ নিশ্চয়ই কোনো কারণ আছে, আরে আল্লাহর বান্দা তার মায়ের সাথে কথা বলতে পারে, তার বাবার সাথে কথা বলতে পারে, ফ্যামিলির একটা ম্যাটার হতে পারে, গোপন কোনো বিষয় হতে পারে, এখন আমি যদি এই টেনশনে পড়ে যাই সে কী করতেছে, এই অপবাদ আসবে, গীবত হবে, অপবাদ আসবে, নাহলে গীবত হবে, নাহলে কুধারণার মধ্যে আমরা পড়ে যাবো, আমার নামাজ, আমার ইবাদত, আমার রিয়াজত, আমার সব কিছু ধ্বংস হবে এই অপবাদের কারণে, গীবতের কারণে, বেশি বলার কারণে। পাশাপাশি কম কথা বলার অভ্যাস হতে হবে, পেহলে তোলো ফির বলো, যতটুকু দরকার ততটুকু আমরা বলি, এর থেকে অতিরিক্ত না বলি। মা আদাল্লা আল্লাহর পানা, অনেক সময় বলতে বলতে হাসি ঠাট্টায় মানুষের জবান দিয়ে কুফুরি বাক্য বের হয়ে যায়, বান্দা বুঝতে পারে না, হাসতেছে তো হাসতেছে, ঠাট্টার মধ্যে লেগে আছে তো লেগে আছে, এখন কুফুরি বাক্য বের হয়ে যাচ্ছে, এমন যেন না হয়। আল্লাহ পাক আমাদেরকেও এমন অভ্যাস দান করুক, আমাদের সন্তানকেও এমন উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহু আকবার। শুনছিলাম ইমাম জাফর সাদিক রহমতুল্লাহের সন্তানের প্রতি উপদেশ। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই তার সন্তানকে চতুর্থ উপদেশ এটা দেন যে, হে আমার সন্তান, সত্য কথাই বলবে তা তোমার পক্ষে হোক বা বিপক্ষে, কেননা তোমাকে আপন বন্ধুদের পক্ষ থেকে নিন্দার সম্মুখীন হতে হবে। প্রিয় ইসলাম ভাইরা, এই উপদেশ থেকে আমাদের জন্য এই শিক্ষণীয় ব্যাপার যে সত্যের মৃত্যু নেই, অতএব আমাদের সদা সর্বদা শরীয়তের চাহিদা অনুযায়ী সত্য কথা বলা উচিত। যে সত্যের মৃত্যু নেই, সত্য কোনো দিন গোপন থাকে না। কিন্তু আমরা দুনিয়া দেখা যাচ্ছে, দুনিয়ার আসবাব দেখে, দুনিয়ার কিছু বিষয় দেখে আমরা ওটাকে মিথ্যা বানিয়ে নিই। অনেকের এই ধারণা হয় যদি ব্যবসায় মিথ্যা না বলে আমার হবেই না। অনেকে মাযাল্লাহ কসম, আল্লাহর কসম, একদম হুজুর আল্লাহর কসম ভাই, আমার এই জিনিসটা এত টাকা দিয়ে কিনছি, আল্লাহ না করুক যদি এটা মিথ্যা হয়, এক তো মিথ্যা হলো, দ্বিতীয়ত হচ্ছে মিথ্যা কসম কাটলাম আমি, আস্তাগফিরুল্লাহ, তওবা করতে হবে ভাই। হ্যাঁ, ব্যবসার মধ্যে অনেকে একদম বলে, ভাই আপনি বিশ্বাস করবেন না, আমার এটাতে এক টাকাও লাভ নাই। ভাই, এক টাকা যদি লাভ না হয় আপনি কেন বিক্রি করেন এটা? হ্যাঁ, যদি আমার এক টাকাই লাভ না হয় তাহলে আমি এটা কেন বিক্রি করি? সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। উদাহরণস্বরূপ হকার, এখন কোনো জিনিস ক্রয় করলেন, আপনি দরদরি করে দাম দস্তুর দাম দামাদামি করে যখন ক্রয় করা হয়, বলে আপনার জিনিসটা কিনছি আমি 52 টাকায়, আপনার জন্য আমি 40 টাকা দিয়ে দিছি, 12 টাকা লস করে ফেলছেন আমার জন্য, এত ভালোবাসার সম্পর্ক আমাদের না ভাই, এগুলো মিথ্যা হয় অনেক সময়, আল্লাহ না করুক। হ্যাঁ, যদি সত্য হয় তাহলে মারহাবা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা হয়, মিথ্যার আশ্রয় নেই মানুষ। মনে রাখবেন, রিজিক না রিজিক, রিজিক যেটা আমার সেটা আমার কাছেই আসবে, অন্য কেউ দিতে পারবে না। যেই লোকমা আমার পেটে যাওয়ার না, সেটা যদি 1000 জন চেষ্টা করে আমাকে জোর করে খাইয়ে দেয়, ওই লোকমা আমি খেতেই পারবো না, কারণ এটা আমার পেটে যাবেই না, এটা আমার রিজিকে লেখা নেই, আমার তাকদিরে নাই, এটা কেমনে খাবো আমি, এটা কীভাবে সম্ভব? তো আমি যদি এখন মিথ্যার আশ্রয় নিয়ে যে কাজটা আমি করছি মাযাল্লাহ, সেটা যদি আমি সত্যের আশ্রয় নিয়ে করতাম, এটার মধ্যে বারাকাতও হতো, আমার নবীর সুন্নতও আদায় হতো, ব্যবসার মধ্যে বরকতও হতো, টাকাও ইনকাম হয়ে যেত। সদা সর্বদা সত্য কথা, দুনিয়ার যেই পরিস্থিতি আসুক না কেন, অনেক সময় সম্পদের লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে এখন মিথ্যা কথা বলে, ক্ষমতা পাওয়ার জন্য, যে অমুক ব্যক্তিকে, অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ওর মতো ভালো মানুষ তো কেউ নাই, ওর প্রশংসা করলে যে অমুক ব্যক্তি ভালো মানুষ, সম্পদওয়ালা, টাকাওয়ালা, কোনো দায়িত্বে আছে, এখন তার প্রশংসা করি আমি, এখন মিথ্যা প্রশংসা করে, মিথ্যা প্রশংসা করে একে একদম আসমানে তুলে ফেলছে, গাছের আগায় তুলে ফেলছে, একদম তুলে প্রশংসা করতে করতে একদম শেষ, যে একটা পদ পাবো কী দরকার ভাই? হ্যাঁ, দুনিয়ার এই পদের মধ্যে সে ব্যক্তি থুতুয়ে ফেলে না যার গন্তব্য হচ্ছে মদিনা। আমাদের গন্তব্য তো মদিনা, দুনিয়ার এই ক্ষমতা দিয়ে আমরা কী করবো, দুনিয়ার এই চাকচিকি দিয়ে আমরা কী করবো, একটাই গন্তব্য আমাদের মদিনা, মদিনা, মদিনা। তো আমরা সেই নবীর গোলাম আছি, সদা সর্বদা আমাদেরকে সত্য কথা বলতে হবে, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ার লোভে আমরা কখনোই মিথ্যার আশ্রয় নিব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই এর পঞ্চম উপদেশ এটা ছিল যে, হে আমার সন্তান, কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকো, সালামকে প্রসার করো, নেকির আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে নিষেধ করা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জোড়া, যে তোমার সাথে কথা বলে না তুমি তার সাথে কথা বলাতে অগ্রগামী হও, যে তোমার নিকট চায় তুমি তাকে দাও, চুগলখুরি থেকে বিরত থাকো, কেননা এটা অন্তরে বিদ্বেষ সৃষ্টি করে, মানুষের দোষ অন্বেষণে থেকো না, কেননা এটা নিজেকে নিন্দা ও অপবাদের লক্ষ্য বানানোর পরিপূরক। এই উপদেশ থেকে এটা অর্জিত হওয়া, সকল মাদানী ফুল জীবনকে সুন্দর ও উন্নত করে তুলতে পারে, কিন্তু মনে রাখবেন, আমরা আমাদের জীবনকে তখনই সুন্দর করতে পারবো যখন আমরা এই শিক্ষণীয় বিষয়ের প্রতি আমল করব। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহের ষষ্ঠ উপদেশ এটা ছিল যে, যা তিনি তার ছেলেকে দিয়েছিলেন, হে আমার সন্তান, যদি সাক্ষাতের ইচ্ছা করো তবে নেককার লোকদের সাথে সাক্ষাৎ করো, অবাধ্যদের সাথে সাক্ষাৎ করবে না, কেননা অবাধ্যরা ওই উপত্যকার নেই যাতে পানি প্রবাহিত হয় না, এমন বৃক্ষের নেই যা সবুজ শ্যামল হয় না, এমন ভূমি নেই যাতে ঘাস জন্মায় না, যাতে ঘাস জন্মায় না, এরা অবাধ্য ব্যক্তি। আর নেককার লোকদের সহবতের কথা বলা হয়েছে, সুবহানাল্লাহ, নেককার ব্যক্তিদের সহচর্য, বিশ্বাস করুন, এটা যারা আল্লাহ ওয়ালা হয় তাদের সঙ্গত এমন একটা মহান নেয়ামত, এই যুগে বাস্তব প্রমাণ আমার আমির আহলে সুন্নাত আল্লাহু আকবার, জামানার এত বড় ব্যক্তিত্ব, ইলমি ও রুহানি ব্যক্তিত্ব, যার সহবত কিছুক্ষণ সঙ্গের জন্য পুরো দুনিয়ার মানুষ, যারা আমির আহলে সুন্নাতকে চিনে, যারা চিনে না এরাও পাগল হয়ে আছে, এরাও দিওয়ানা, কারণ উনি আল্লাহর নেক বান্দা, আল্লাহ ওয়ালাদের সাথে বসলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, হ্যাঁ আমার নবী সুন্নতের কথা স্মরণ হয়ে যায় ওনাদের, আল্লাহ ওয়ালাদের সাথে বসলে মনে পড়ে, হা হা, এটা তো ইমাম আজম আবু হানিফার মজলিস এমন ছিল, ইমাম বুখারীর মজলিস হয়তো এমন ছিল, ইমাম গাজ্জালি জামানা হয়তো এমন ছিল, আলা হজরতের জামানা হয়তো এমন ছিল, হুজুর গোসে পাকের জামানা এমন ছিল, আল্লাহর নেক বান্দা বসে আছেন, ওনার সহবতে মানুষ বসে আছেন, আখেরাতের চিন্তা হচ্ছে, কান্নাকাটি হচ্ছে, আপনি আল্লাহর কোনো নেক বান্দা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো এই পরিবেশ আছে, দাওয়াত ইসলামের কোনো মুবাল্লিক, দাওয়াত ইসলামের কোনো জিম্মাদারের সাথে যদি আপনি বসতে পারেন, হুসনে আখলাকওয়ালা, আর যখন আপনি বসবেন দেখবেন আখেরাতের চিন্তা আসবে, আখেরাতের ফিকির হবে, দিনই কাজের চিন্তা আসবে। আর এমন উচিত আমাদের এটা বিপরীত হয়ে যায়, আমরা অমুক বন্ধুকে বাছাই করি, কাকে, যে পার্কের মধ্যে আড্ডা দেয়, কাকে বাছাই করি, যে নেশার মধ্যে অভ্যস্ত, কাকে বাছাই করি, যে জুয়ার মধ্যে অভ্যস্ত, কাকে বাছাই করি, যার সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্ম বড় আছে, মজবুত আছে, যার একটু ফলোয়ার থাকে। আর ভাই দুনিয়ার ফলোয়ার এগুলোতে আমরা কী করবো? দুনিয়ার এই ব্যক্তির অনেক ফলোয়ার আছে, এই ব্যক্তি অনেক পাবলিশ হয়ে গেছে, এই ব্যক্তি অনেক ক্ষমতাবান, আমাদের এটা দরকার নেই, আমাদেরকে নেক সহবত দরকার। কারণ সহবত অনেক বড় একটা বিষয়, আপনি যার সঙ্গ অর্জন করছেন তার অভ্যাসটা আপনার মধ্যে আসবেই। আমাদের অনেকে বলে আমি তো নেশা কিছু করি না, আমার মধ্যে কোনো খারাপ অভ্যাস নেই, একটাই, আমার বন্ধুর সাথে মিশি। আর এবার যদি আমার মধ্যে খারাপ অভ্যাস নাই থাকে, আমি একজন মদ্যপায়ের সাথে কেন মিশতে যাই, যে সিগারেটের মধ্যে অভ্যস্ত, আমি তার সাথে কেন বসি, কী দরকার? আমি কি ভালো মানুষের সাথে বসতে পারি না? দুনিয়াতে নেককারদের অভাব হয়ে গিয়েছে, ভালো মানুষের অভাব হয়ে গিয়েছে। যদি আপনি নাই পান, দরকারই নেই, একা থাকেন না, একা থাকলেও আল্লাহ পাককে স্মরণ করালো। আমরা এখন দুনিয়ার বন্ধু, দুনিয়ার খারাপ ব্যক্তিদের সঙ্গকে এমনভাবে বাছাই করে নিয়েছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি যদি একটা পচা না, যে একটা আপেলের মধ্যে যে আপেলে পোকা ধরছে, ওই আপেলটা যদি একটা ভালো আপেলের সাথে রাখেন, দেখবেন কিছুদিন পর, কিছু সময় পর ওই আপেলের মধ্যে পোকা ধরবে, কারণ এই আপেল থেকে ওই আপেলে চলে যাবে পোকা। সেম এটা ফল এরকম হয়ে যায়, গাছের একটা ফলের মধ্যে, একটা ফুলের মধ্যে যখন পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়, আরেকটাও হয়ে যায়, কারণ এইখান থেকে ওখানে পোকা চলে যায়, ওটাকেও নষ্ট করে দেয়। তো সঙ্গ এমন প্রভাব রাখে, আমাদের সঙ্গ হয় খারাপ ব্যক্তির সাথে, আল্লাহ না করুক আমাদের চরিত্র যদি খারাপ হয়ে যায়, সৎ সঙ্গ দেখেন, আল্লাহ আকবার। শুধুমাত্র আলিমদের সহবত, নেক আলিমদের, ওলামা আহলে সুন্নাতের সহবতের কারণে বান্দা আলিম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আলিম কেমনে হচ্ছে? ওলামাদের সহবতে, ইলমের সহবতে, ইলমে দিনের নূরানিয়াতে যখন কিতাবের সহবত আসে, বান্দা আলিম হয়ে যায়। কোরআনের সহবত যখন চলে আসে, কোরআনের নূর প্রবেশ করে, বান্দা হাফিজ হয়ে যায়। হাদিস নিয়ে যখন বান্দা গবেষণা করে, মুহাদ্দিসিনদের কেরামদের যখন সহবত পায়, সে মুহাদ্দিস হয়ে যায়, হাফিজুল হাদিস হয়ে যায়। আমরা দেখি ইমাম বুখারির মজলিসে যারা বসছে, ইমাম বুখারির যারা শিষ্য ছিল, ওনার সহবত যারা নিয়েছে, এক যুগশ্রেষ্ঠ আলিম হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফার যারা ছাত্র ছিল, আজকে তারা মাজহাবের ইমাম হয়ে গেছে। কেন? সহবতের কারণে, সঙ্গের কারণে, বরকতের কারণে। তো আমরা এরকম নেক ব্যক্তিদের বরকত নেই এই জমানে, আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আমির আহলে সুন্নাত সে ব্যক্তিত্ব যার মজলিসে বসলে ইমাম আজমের কথা স্মরণ হয়। হ্যাঁ, যার মজলিসে বসলে ইমাম বুখারির কথা স্মরণ আসে, যার মজলিসে বসলে খাজা পিয়ার কথা স্মরণ আসে। ওই দর, ওই জামানা, যে জামানা আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। তাই আমরা যারা রয়েছি কিবলা আমির আহলে সুন্নাতকে দেখি, প্রত্যেক শনিবার আমির আহলে সুন্নাতের মাদানী মুজাকারা হয়, আলহামদুলিল্লাহ। যারা আমরা বাহ্যিকভাবে যেতে পারছি না, আমরা মাদানী মুজাকারা দেখি, দেখলো আমাদের সেই জামানা স্মরণ আসবে, ইলমিয়াতের স্মরণ, কান্নাকাটি, দোয়া, নাতে রাসুল, সেই মকবুলিয়াতের মুহূর্তেই আলাদা। একজন আল্লাহর ওলির মালফুজাত অনেক দরকার। হ্যাঁ, আমরা মালফুজাতে আলা হজরত পড়ি, অনেক আল্লাহ নেক বান্দার আমরা মালফুজাত পড়ি, আমির আহলে সুন্নাতের মালফুজাত আমরা মাদানী মুজাকারায় শুনতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দাওয়াত ইসলামের দিনই পরিবেশ, আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনেক বড় দয়া, এই নেককারদের এটা সংগঠন, হ্যাঁ, নেক ব্যক্তিদের সংগঠন। আমরা যদি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই, নেককারদের সহবত পাবো, নেকি অর্জন করতে পারবো। যেটা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ, ওনার ছেলে মুসা কাজম রহমতুল্লাহ আলাইহি যে উপদেশ দিয়েছেন, গীবত থেকে বাঁচা, চুগলখুরি থেকে বাঁচা, পরনিন্দা থেকে বাঁচা, অপবাদ দেওয়া থেকে বাঁচা, গুনাহের কাছ থেকে বাঁচা, সকল অভ্যাসগুলো থেকে বাঁচার একটাই উপায়, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ, দেখেন দাওয়াত ইসলামীতে আগে যারা ফ্যাশনেবল ছিল, এরাজ সুন্নতের রঙে রাঙানো। হ্যাঁ, যারা আগে গান বাজনায় অভ্যস্ত ছিল, এরাজকে নাতে রসুল পড়ছে। যারা আগে মানুষকে খারাপ কথা বলতো, এরাজকে মানুষকে নেকির দাওয়াত দিচ্ছে। যেটা ইমাম জাফর সাদিক তার ছেলেকে উপদেশ দিয়েছেন, আমরাও এই উপদেশ প্রথমত নিজেকে দেই। কাকে দিব? নিজেকে দিতে হবে, যে আমাকে এমন হতে হবে, আমি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হই, আমার সন্তান যদি থাকে, ভাই যদি থাকে, যে কে থাকুক না কেন, যেই থাকুক না কেন, তাকে আমি দাওয়াত দিয়ে দাওয়াত ইসলামীতে আনি। আমাদের মাদানী কাফেলা হয় প্রত্যেক মাসে, আলহামদুলিল্লাহ, আপনি সেখানে সফর করেন, আমাদের সন্তানকে সেখানে নিয়ে যান। অনেক সময় হয়, মনে রাখবেন, অনেক সময় আমরা যেই কাজটা নিজে করতে পারবো না, অপরের মাধ্যমে সেটা সম্ভব। অনেক সময় দেখা যাচ্ছে পরিবারের মধ্যে এখন সন্তান 16-17 বছর আমার সাথে বড় হয়েছে, আমার অনেক অভ্যাসে দেখছে, এখন আমি কিছু বলার কারণে তার মধ্যে প্রভাব নাও আসতে পারে, এখন আমি তাকে দাওয়াত ইসলামের কাফেলা পাঠাই দিই, মাদানী কাফেলা, আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী মাদানী কাফেলা যাবে তার মধ্যে পরিবর্তন আসবে, সাপ্তাহিক ইজতেমা যাবে দোয়া হবে কান্নাকাটি হবে পরিবর্তন চলে আসবে। যদি আমি আমার আপনার সন্তানকে আমরা নেককার বানাতে চাই দাওয়াত ইসলামী দিনী পরিবেশে দিয়ে দিই, হ্যাঁ মেরি আনে ওয়ালে নসলে তেরে ইশকে হিমে মচলে উনহে নেক তুম বানানা মাদানী মাদিনে ওয়ালে। আল্লাহ পাক আমাদের নসলের মধ্যে যারা আসুক তাদেরকে যেন নেক বানিয়ে দেয়, আমাদের নসলে যারা আসবে তারাও যেন আল্লাহওয়ালা হয়ে যায়, ইমাম গজ্জালি ফয়েজ যেন তারা পেয়ে যায়, আলা হজরতের ফয়েজ যেন পেয়ে যায়, শেখে কামিল আমির আলী সুনতের ফয়েজ ও বারাকাত যেন পেয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ যে উপদেশ নিজের সন্তানকে দিয়েছেন সে উপদেশগুলো নিজে আমল করে নিজের সন্তানকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক এসেছে তোমরা তোমাদের সন্তানকে তিনটা জিনিসের শিক্ষা দাও, আমার ভালোবাসা, আমার আহলে বায়তের ভালোবাসা আর কোরআনের শিক্ষা। আমাদেরকে আমার নবীর ভালোবাসা, আহলে বায়তের ভালোবাসা এবং কোরআনের শিক্ষা নিজের সন্তানকে দেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। নেক্সট সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি আমরা ইনশাআল্লাহ এটা সদকায়ে জারিয়া হবে, আর আল্লাহ না করুক সন্তান যদি গুনাহগার হয়, আল্লাহ না করুক সন্তানের গুনাহের কারণে যদি কবরের মধ্যে পিতামাতাকে পাকড়াও করা হয়, আখেরাতে যদি বান্দা ফেসে যায় তখন অবস্থা খুবই ভয়াবহ হবে। আল্লাহ পাক আমাদের নসল বা নসল কিয়ামত অবধি যারা আসবে সবাইকে সুন্নতের আমিলিন নেককার হিসেবে কবুল করে নিক। আজকের অনুষ্ঠানে আমরা যা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমল করে নিজের সন্তান অপর ভাইয়ের নিকটও পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খোদার অনন্য নিয়ামত হলেন অলিগান, এ বিশ্ব হলো দেহ প্রাণ হলে